হ্যালো।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তর্বর্তী প্রশাসন। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহেরা। শুভ সন্ধ্যা হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তর্বর্তী প্রশাসন। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আবু নাসের, তিনি স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 20।
অনেক জাপানিদের এইভাবে রেজিস্টার করে ওদেরকে এন্টারিম করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল, কারণ তখন যুক্তরাষ্ট্র আমেরিকা জাপানের সাথে যুদ্ধ করছিল। কাজেই একটা পরিবেশটা খুব যে একটা কমফোর্টেবল, খুব যে একটা ভালো আমি বলবো না, কিন্তু এমন যে একটা বড় কিছু ক্ষতিও হবে আমেরিকার কনস্টিটিউশন, আমেরিকার বেসিক হিউম্যান রাইটস এত সুন্দরভাবে অর্গানাইজ করা কাজী, এবং এদের জাস্টিস সিস্টেম, কোর্ট সিস্টেম, বিচার পদ্ধতি এমন ভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা, এটার চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে, যার জন্য খুব একটা বড় রকমের ক্ষতি প্রবাসীদের হবে বলে আমার মনে হয় না।
অনেক ধন্যবাদ। ডক্টর নাসের, আপনি কি বলেন? মাসুম বিল্লাহ যে প্রশ্নটা করলেন,
ডক্টর শফিকুর রহমান যেরকম বললেন যে আমরা এখনো নির্দিষ্ট করে জানি না যে তিনি ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেইন যখন নির্বাচনের পূর্বে, যখন নির্বাচনী প্রচারণার সময় তিনি যেসব কথা বলেছিলেন, খুব শক্ত শক্ত কথা বলেছিলেন, সেগুলো তিনি সত্যি বাস্তবায়ন করবেন কিনা। গত সপ্তাহে আপনার তিনি একটা কর্মসূচি ঘোষণা করেছেন যে তার শপথ হবে তার জানুয়ারি মাসের 20 তারিখে। সেদিন জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে প্রথম 100 দিনে তিনি কি কি কর্মসূচি পালন করবেন তার একটা দীর্ঘ একটা লিস্ট তিনি দিয়েছেন, জনগণকে জানিয়েছেন। সেখানে কিন্তু তিনি এই আপনার ইমিগ্রেশন নিয়ে কোনো একটা কথা বলেননি। তবে ডক্টর শফিকুর রহমান যেরকম বললেন যে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু অন্য দেশের রাজার মতো ক্ষমতা তার হাতে নেই, তাকে কংগ্রেসের মাধ্যমে অনেক কিছু কাজ করতে হয়, এবং এর ফলে তিনি যা ইচ্ছে তা চাইলেই তা করতে পারবেন না। আর আমার একটা মনে হয় যে তিনি নির্বাচনের পূর্বে যে সমস্ত করা করা বক্তব্য দিয়েছিলেন সেগুলো হয়তো বাস্তবায়ন করবেন না, সেরকম আশা অনেকেই করছেন।
অনেক ধন্যবাদ। আমাদের টেলিফোনে আছেন নিউ ইয়র্ক থেকে একজন, হ্যালো
আকবর হায়দার কিরণ।
আকবর হায়দার কিরণ, ধন্যবাদ, এই তো ভালো আছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন।
গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী মানে বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানটার জন্য শুরুতেই আমাদের প্রিয় উপস্থাপককে অনেক ধন্যবাদ। আর বিষয়টা হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্পের কে নিয়ে আমাদের অনেকেরই অনেক মাথা ব্যথা, অনেক কৌতূহল মানে ইত্যাদি আছে। তা আমিও মানে ভোটের আগে একরকম ভাবতাম, ভোট হয়ে যাওয়ার পরে অন্যরকম ভাবছি। তো যেটা সম্মানিত একজন প্যানেলিস্ট বলছিলেন যে মানে ইলেকশনের আগে উনি অনেক কথাই বলেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন সেটা মানে ইতিহাস হয়ে গেছে আর কি, অনেক কথা। এরপর আমার মনে হচ্ছে এখন যেহেতু উনি ক্ষমতায় যাবেন, নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, কাজে ওনাকে আর আগের মতো সেই বিহেভ উনি করতে পারবেন না, এটা স্বাভাবিকভাবেই। কারণ প্রেসিডেন্টকে প্রতিটি পদক্ষেপেই মানে নিয়ম মেনে চলতে হবে। কাজে যখন হোয়াইট হাউসে বসবেন তিনি কখনই, আমার আমি জানি না উনি তখন টুইটিং করবেন কিনা, কিন্তু হি হ্যাজ টু বি ডিফারেন্ট পার্সন। তো আমরা আশা করছি, অনেকে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে জিজ্ঞেস করেন, ওরা খুব মানে চিন্তিত আছেন যে আমরা ঠিক আছি কিনা, যারা প্রবাসী আছি। আমি বলি তাদেরকে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এবং ইউনেভার নো, হয়তো ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কাজ করবেন যেটা অনেকের জন্য খুব উপকারে আসবে।
আর আপনি যারা নিউ ইয়র্কে আছেন এবং আপনি তো বাঙালি সমাজের সঙ্গে মেশেন, অনেককে দেখেন, তারা কি বলছে?
এর মধ্যে বেশিরভাগ মানুষই বিস্মিত, কিন্তু এখন যেটা হয়েছে যে মানুষের ভোটেই হয়েছে, কাজেই অনেকের ভিতরে শঙ্কা কাজ করছে, মানে কেউ কেউ খুব বিব্রত আছেন, আবার অনেকে বিভিন্ন রকম ডেমনস্ট্রেশনে ওরা যোগ দিচ্ছেন, কিন্তু তারপরেও এটা নিয়ে যে একেবারে খুবই বাজে অবস্থায় আছি আমরা প্রবাসীরা বা নিউ ইয়র্কের আমাদের পরিচিত বন্ধু বা আত্মীয় স্বজনরা তা কিন্তু বলবো না। আর নিউ ইয়র্ক যেহেতু এত বেশি ইমিগ্রেন্ট অধ্যুষিত জায়গা, কাজে এখানে এখানকার মানুষের ফিলিংসটা আলাদা, হয়তো দূরের কোনো শহরে মানে অন্য কোনো অঙ্গরাজ্যের যদি কেউ থাকেন, খুব কম মানুষজন আসছে সেখানে বাংলাদেশি বা প্রবাসী, তারা হয়তো অন্যভাবে ফিল করবেন, কিন্তু আমার নিউ ইয়র্কে কিন্তু আমাদের ফিলিংস এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, আমরা কোনো ভয় ভীতির কিছুর মধ্যে নেই আর কি।
এটা এটার সাথে আমি একটু যোগ করি, কদিন আগে নিউ ইয়র্কের মেয়র ব্লাসিও একটা সুন্দর প্রেস কনফারেন্স করেছেন, ওই প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোন রকম বড় রকম সিদ্ধান্ত নেন ইমিগ্রেন্টসদের নিয়ে, বিশেষ করে নিউ ইয়র্কের মতো, তাতে তাকে আমরা জানিয়ে দিতে চাই যে, এটা মেয়র বলছেন যে আমি ওনার কথা শুনবো না, আমাদের এখানকার যে লোকাল গভর্নমেন্টের রাইটস রয়েছে, আমাদের এখানকার লোকাল গভর্নমেন্টের যে রাইট সেটা ফেডারেল গভর্নমেন্টের সব মানে অনুরোধগুলো বা হুকুমগুলো মেনে চলতে হবে এমন কোনো কথা নেই। আমাদের কোনো মুসলমানদের উপরে, কোনো বিভিন্ন ধর্মীয় লোকের উপরে যদি কোনো রকম আক্রমণ আসে, আমি সেটা আমাদের লোকাল ন্যাশনাল গার্ড দিয়ে এবং অন্যান্য এ দিয়ে আমি বাধা দেবো। এছাড়া উনি বলেছেন যে ইমিগ্রেন্টসদের আমি কোনো রকম এখান থেকে ডিপোর্ট করব না, যে কোনো হুকুমই সে দিক না কেন, আমরা সেগুলো ফাইট করার চেষ্টা করব।
আমি যেটা বলছিলাম, ব্রাজিও আমাদের অনেকের আবার ব্যক্তিগত ভাবে চেনা, তো ব্রাজিও যেটা করেছেন দুঃসাহসিক কাজ করেছেন, এবং তিনি আরো বলেছেন যে দরকার হলে যেসব সিটি আইডি দিয়েছেন উনি সব সিটি আইডি ধ্বংস করে দিবেন, মানে যাতে কাউকে বিপদে না পড়তে, কোনো ইয়ে না থাকে আর কি, এখানে কোনো ডাটাবেজ না থাকে যাতে ধরতে পারে বা মানুষকে ভয় দেখাতে পারে, সেজন্য ব্লাজিও রিয়েলি খুব ভালো কাজ করেছেন।
হ্যাঁ, ডক্টর নাসির, আপনি কিছু যোগ দিতে চান এ ব্যাপারে?
আমার মনে হয় যে ওনারা দুজন খুব ভালোভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন।
অনেক অনেক ধন্যবাদ কিরণ, আপনাকেও ধন্যবাদ ফোন
করার।
আচ্ছা, ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা আজকের বিষয় যেটা আগে কয়েকবার বললাম, গণতান্ত্রিক প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তর্বর্তী প্রশাসন। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের প্যানেলে আজকে, ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক, এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের, তিনি স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনারা যদি শ্রোতারা আমাদের ফোন করতে চান সরাসরি, তাদের কাছে প্রশ্ন রাখতে চান, এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের যান্ত্রিক গোলযোগ হয়, আমরা ফেসবুক থেকে সরাসরি এখন আর প্রশ্ন নিতে পারছি না, সেজন্য দুঃখিত, কিন্তু টেলিফোনে আপনারা আমাদের সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা একজন ইমেইলে আগেই আমাদের লিখেছিলেন, তিনি কলকাতা থেকে লিখেছিলেন, অনন্যা চৌধুরী। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, ট্রাম্প তার নিজের দলের লোক সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এবং রিপাবলিকান সদস্যরাও ট্রাম্প সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন। তার উদাহরণ হচ্ছে মিট রমনি। মিট রমনিকে ট্রাম্প তার প্রশাসনে নেবেন বলে শোনা যাচ্ছে, তো এই তিক্ত পরিস্থিতি হয়েছিল, এখন সবাই তা কাটিয়ে উঠছেন। আমার প্রশ্ন, এটাই কি স্বাভাবিক প্রক্রিয়া? যদি তাই হয়, এখানে অন্য দলের সদস্যদের ট্রাম্পের প্রশাসনে আসার কোনো সুযোগ আছে কি, এবং পুনরায় ভোট কাউন্টের বিষয় সম্পর্কেও যদি আপনারা কিছু বলেন। অনেক ধন্যবাদ অনন্যা চৌধুরী, আপনি আগে আমাদের ইমেলটা পাঠিয়েছিলেন সেজন্য। আমি ডক্টর আবু নাসরের কাছে যাচ্ছি, আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন।
জি, উনি এখন অন্য দলের কোন একজন অন্য দলের সমর্থককে তার মন্ত্রিসভায় উনি নেবেন কিনা এখন পর্যন্ত কারো নাম শোনা যায়নি, কিন্তু সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে দল থেকে নির্বাচিত হন না কেন, তিনি তার অপর দল থেকে কয়েকজন ব্যক্তিকে, অ্যাটলিস্ট আপনার দুইজন বা একজন বা তিনজনকে সাধারণত মন্ত্রিসভায় উনি অন্তর্ভুক্ত করেন। তারা এখন পর্যন্ত এরকম কারো নাম শোনা যায়নি, তবে প্রক্রিয়া চলছে, আমার মনে হয় উনি একজন দুজনকে হয়তো অন্তর্ভুক্ত করবেন। আর এর আগে আমেরিকাতে দেখা যায় যে তারা যখন নির্বাচনী প্রচারণার সময় অনেকে হয়তো কারো বিরুদ্ধে কথা বলেন, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা মনে করেন যে আমেরিকার জনগণ যাকে নির্বাচিত করেছেন তার পক্ষে এবং তাকে তার হয়ে কাজ করার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং আপনি জানেন যে প্রেসিডেন্ট ওবামা তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিনটন, তিনি নির্বাচিত হওয়ার পর হিলারি ক্লিনটনকে কিন্তু সেক্রেটারি অফ স্টেট করেছিলেন। এবং এবারও দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের আপনার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিট রমনি অনেক মন্তব্য করেছেন, অনেক কড়া কড়া বক্তব্য দিয়েছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মিট রমনিকে হয়তো একটা বড় সম্ভাবনা রয়েছে যে মিট রমনিকে তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন। মঙ্গলবার রাতেও তারা দুজন মিলে একটা রেস্টুরেন্টে খেয়েছেন, আমরা জানি না যে সত্যি তাকে মনোনয়ন তাকে তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবেন কিনা, তবে বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। আমি শেষ তার শেষ অনন্য চৌধুরীর প্রশ্নের শেষ অংশটা ভুলে গেছি, আপনি কি আমাকে একটু বলবেন?
নিশ্চয়ই, তিনি বলছিলেন যে এটাই কি স্বাভাবিক প্রক্রিয়া কিনা, যদি তাই হয় এখানে অন্য দলের সদস্যদের যেটা, আর আরেকটা উনি বলছিলেন যে পুনরায় ভোট কাউন্টের বিষয় সম্পর্কে যদি কিছু বলেন।
যে তিনটি আপনার স্টেটে ভোট কাউন্ট, ঠিক পুনরায় ভোট কাউন্টের বাইরে আমি বলবো যে এটা অডিট হচ্ছে, কারণ তিনটি স্টেট হচ্ছে আপনার উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া। আমার মতে এবং অধিকাংশ বিশ্লেষকের মতে যে এই পুনরায় ভোট যে আপনার অডিট হচ্ছে এর ফলে নির্বাচনের যে ফলাফল তার কোনো পরিবর্তন হবে না, কারণ সাধারণত দেখা যায় যদি খুব অল্প আপনার কয়েকশো ভোটের ব্যবধানে যদি নির্বাচনের ফলাফল নির্দিষ্ট হয়ে থাকে তাহলে হয়তো পুনরায় ভোট গণনার পরে নির্বাচনের ফলাফল পরিবর্তন হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মিশিগানে 11,000 ভোটের ব্যবধানে জিতেছেন ট্রাম্প, উইসকনসিনে প্রায় 20,000 ভোটের ব্যবধানে জিতেছেন এবং পেনসিলভেনিয়াতে প্রায় 60,000 ভোটের ব্যবধানে জিতেছেন। এত ভোটের, এটা খুবই কম ভোটের ব্যবধান, তারপরেও আপনার এই সংখ্যায় ভোটের ব্যবধানে যারা জিতেছেন এর আগের যে সমস্ত আপনার পুনরায় যে ভোট গণনার হয়েছিল সে সমস্ত ক্ষেত্রে এরকম ব্যবধানের ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে সত্যি কোনো ধরনের পরিবর্তন হয় কিনা, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ।
অনেক ধন্যবাদ আমাদের ডক্টর রহমান, আপনার কাছে যাবো এর পরে, কিন্তু তার আগে আরেকজন কলার আছেন নিউ ইয়র্ক থেকে, মাহফুজুর রহমান। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
আমি আসলে কি বিচার বিভাগের প্রশ্নটা নিয়ে, আসলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট এবং তিনি প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন আমাদের এতে নিশ্চিত, কিন্তু আমরা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি, কারণ যে তার প্রশাসনের যে যাদেরকে নিয়োগ করছেন তারা কট্টর ডানপন্থী, শুধু ডানপন্থী নন, তারা অনেক বেশ বিষয় আমেরিকান মূল্যবোধের পরিপন্থী, কিন্তু আমাদের আশঙ্কা সবচেয়ে বেশি যে বিচার বিভাগ নিয়ে, যেটি বিচারক নিয়োগের একটি বিষয় ছিল যেটি ওবামাকে বাধা দিয়ে রেখেছিল কংগ্রেস, সেটিতে যে বিচারক নিয়োগ হবে নতুন তিনি যে আসবেন এবং সেটি যে রিপাবলিকান মূল্যবোধের একজন বিচারক হবেন সেটা আমরা জানি, এবং সে কারণে এখানে যে নারীর যে অধিকার, যে জন্ম নিয়ন্ত্রণের, তার সন্তান জন্ম দেওয়ার না দেওয়ার অধিকার এবং ইমিগ্রেশন বিষয়ে অনেকগুলো বিষয় এখন অনিশ্চয়তার মধ্যে পড়বে, এবং এটি এখন সবাই আশঙ্কা করছেন প্রশাসন আসলে অভ্যন্তরীণ ক্ষেত্রে বিচার বিভাগের বিচারক নিয়োগের বিষয়টি আসলে প্রধান হয়ে থাকবে।
অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ডক্টর শফিকুর রহমান। বিচার বিভাগে সুপ্রিম কোর্টে কাদের নিয়োগ করা হবে সেটা তো প্রেসিডেন্ট রেকমেন্ড করবেন, সে ব্যাপারেই তিনি বলছিলেন যে একটা আশঙ্কা দেখা দিয়েছে যেহেতু তিনি এ পর্যন্ত যাদের নিয়েছেন তারা বেশ কট্টরপন্থী বা যাদের নাম শোনা গেছে, তো এখন এই বিচার বিভাগেও কি সেরকম কট্টরপন্থী নিয়োগ করা হবে কিনা সেটাই আপনি যদি এ ব্যাপারে প্রথম শুরু করেন।
এটা একটা বেশ চিন্তার বিষয়, কিন্তু গত ১১ বছর ১০-১১ বছর ধরে এই ধরনের অবস্থা কিন্তু ছিল। চিফ জাস্টিস রবার্টস আসার পরে থেকে এবং স্কেলিয়া যখন সুপ্রিম কোর্টের জাস্টিস স্কেলিয়া কিছুদিন আগে মারা গেছেন, এখানে একজন রক্ষণশীল জাস্টিস আসবেন এটা স্বাভাবিক। এটা যদি হিলারি ক্লিনটন নির্বাচিত হতেন তাহলে হয়তো প্রপোর্শনটা চেঞ্জ হতো, কিন্তু পাঁচজন রক্ষণশীল রিপাবলিকান অ্যাপয়েন্টি এবং চারজন ডেমোক্রেট অ্যাপয়েন্টি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত গত ১০ বছরে ১২ বছরে আমরা যেসব আইন কানুনগুলো ইন্টারপ্রিটেশন দেখেছি তার ভেতরে যেমন বলা যায় যে যদি আমরা ফ্লোরিডার ভোট কাউন্টে চলে যাই অথবা ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোরের ইলেকশনের কথা বলি, বুশ ইলেকশনের কথা বলি, ওই ওই সময় ওই ঘটনাটা বাদ দিয়ে ওটাই সুপ্রিম কোর্টের জজরা একটা বড় রকম ভূমিকা রেখেছিলেন প্রেসিডেন্ট জর্জ বুশের ইলেকশনে নির্বাচিত হওয়া সম্পর্কে। কিন্তু তারপর থেকে আমরা যেগুলো দেখেছি, যে আমি এর আগে যেটা বলেছি যে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স আমাদের তিনটা অংশের রাষ্ট্রের তিনটা অংশ লেজিসলেচার জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ বিভাগের মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টের ভেতরেও ওই রকম একটা এবং এই বিচার বিভাগের ভেতরেও ওই রকম একটা অবস্থান রয়েছে। এখন জাস্টিস অ্যান্থনি কেনেডি আপনারা জানেন অনেক সময় উনি যদিও রক্ষণশীল যদিও উনি রিপাবলিকান অ্যাপয়েন্টি, কিন্তু ইস্যুর উপরে বিভিন্ন রকম ভোটের উপরে বিশেষ করে এই ওবামা কেয়ারের উপরে জন রবার্টস এবং অ্যান্থনি কেনেডি দুজনই ওবামার পক্ষে ভোট দিয়েছেন। তাতে আমরা দেখেছি যে ওবামা কেয়ার যদিও ওই সময় পাঁচজন রক্ষণশীল জাস্টিস ছিলেন তাতে ওবামা কেয়ার পাশ হয়ে এসেছে এবং এটা আইন হয়েছে। কাজেই আমি বলবো যে হ্যাঁ এটা সত্যি যে একজন রক্ষণশীল জজ জাস্টিস সুপ্রিম কোর্টে আসবেন এবং তারপরে যে ফেডারেল অ্যাপয়েন্টমেন্ট গুলো হবে, এই যে ১৩টা রিজিওনাল এরিয়া রয়েছে তাতেও যে জজদের অ্যাপয়েন্টমেন্ট হবে, এই অ্যাপয়েন্টমেন্ট গুলো সবগুলোই কিন্তু কংগ্রেসের ভেতরে হিয়ারিং এর ভেতরে যেখানে ডেমোক্রেটিক পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকবেন এবং রিপাবলিকান পার্টির রিপ্রেজেন্টেটিভ সেনেটররা থাকবেন, এরা সবাই আলোচনা করে তারপরে তাকে ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট দেন, অ্যাপ্রুভালটা করেন হিয়ারিং এর পরে। কাজেই আমি খুব একটা চিন্তিত নই, কারণ ওই রক্ষণশীল জাস্টিসদের আপনি যেটা বলেছেন যে মেয়েদের জন্ম না দেওয়ার অধিকার, এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেদিন বলেছেন যে রো ভার্সেস ওয়েড ইজ অলরেডি ডিসাইডেড, এটা একরকম ভাবে মোটামুটি স্বীকৃত ব্যাপার। এটা হয়তো কিছুটা পরিবর্তন কংগ্রেস যদি করে তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে মেনে নিতে হবে এবং করতে হবে, কিন্তু কংগ্রেসেও যে এটা হবে কারণ ওটা ৬০ জন সেনেটর লাগবে মেজর কনস্টিটিউশনাল চেঞ্জ করতে, সেটা রিপাবলিকান পার্টির নেই।
অনেক ধন্যবাদ ডক্টর নাসের।
জি, উনি নির্বাচনের আগে একটা তালিকা জাতির সামনে উপস্থাপন করেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কোন ধরনের ব্যক্তিকে জাজ হিসেবে আপনার নিয়োগ দেবেন সুপ্রিম কোর্টের জাজ হিসেবে। যে তালিকা তিনি দিয়েছিলেন তার মধ্যে সবাই ছিলেন বেশ রক্ষণশীল, তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে হয়তো তিনি শপথ নেওয়ার পরপরই একজন বেশ রক্ষণশীল জাজকেই সুপ্রিম কোর্টের যে বিচারপতির যে পদ শূন্য রয়েছে
সেই পদে উনি নিয়োগ দেবেন। আমার আমার মনে হয় এই ক্ষেত্রে তিনি তার ক্যাম্পেইন যে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেখান থেকে সরে আসবেন না।
আচ্ছা, শ্রোতা বন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আমাদের আরেকজন কলার মিজোরি থেকে একজন ফোন করেছেন। হ্যালো।
জি, আমার নাম খালেদ, আমি সেন্ট লুইস মিজোরি থেকে ফোন করেছি।
ধন্যবাদ খালেদ, আপনার প্রশ্নটা কি?
আমার প্রশ্ন হচ্ছে যে নতুন যে প্রেসিডেন্ট আসছেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প, উনি যে বিষয়গুলি বিশেষ করে অবৈধ অভিবাসী যারা এদেশে আছে তাদেরকে উনি ফেরত পাঠাতে চেয়েছেন, তো সেটা যদি উনি করেন তাহলে আমেরিকার অর্থনীতিতে এবং দেশে যে ধরনের সার্ভিসগুলি আছে বিভিন্ন জায়গাতে অভিবাসীরা কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় কিনা, এটা আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ডক্টর নাসের।
জি, বিভিন্ন যে সমস্ত রিসার্চ অর্গানাইজেশন রয়েছে তাদের আপনার তাদের যে গবেষণা সেই গবেষণার ফলাফল অনুযায়ী আমেরিকাতে প্রায় 1,10,00,000 মতো অবৈধ অভিবাসী রয়েছেন এবং এদের অধিকাংশই আপনার মেক্সিকান মেক্সিকান ডিসেন্টেড বা হিসপ্যানিক আপনার স্প্যানিশ ভাষাভাষী ব্যক্তি এবং দেখা যায় যে তারা আমেরিকার অর্থনীতির সাথে সম্পৃক্ত কারণ তারা যে সমস্ত কাজ করেন সাধারণত সেই কাজগুলো অন্যান্য জাতিগোষ্ঠীর জনগণ খুব একটা করতে চান না, যেমন এগ্রিকালচারে তারা নানাভাবে কাজ করেন এবং আপনার আরো আরো বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। তবে একটা বিষয় হচ্ছে যে 1,10,00,000 মতো যারা অভিবাসী অবৈধ অভিবাসী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে ট্যাক্স দেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বিভিন্ন ভাবে ট্যাক্স দেন, তো এদেরকে যদি একবারে আপনার তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেন দেশ থেকে বিতাড়নের সিদ্ধান্ত নেন তাহলে সেটা একটা বড় কঠিন কাজ। আপনি তো আর 1,10,00,000 মানুষকে একদিনে বাসে চড়িয়ে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারবেন না। তা আমার অনেকেই মনে করেন যে ট্রাম্প যদিও বলেছেন যে সবাইকে উনি ডিপোর্ট করবেন তারপরে একটা বড় ধরনের দেয়াল তৈরি করবেন সেই কাজগুলো উনি করতে পারবেন না, কারণ হচ্ছে যে উনিও জানেন যে এই মানুষগুলো আমেরিকার অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমার আমার ধারণা এবং অনেকেই মনে করছেন যে হয়তো ট্রাম্প এখানে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না।
অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজুর রহমান, সরি ডক্টর শফিকুর রহমান।
আমি যেটা বলতে চাচ্ছি, আমি নাসারের সাথে যে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখনই এই ধরনের সিচুয়েশন হবে বা সিদ্ধান্ত হবে যে 1,00,000,000 1,10,00,000 সরিয়ে দেওয়া অথবা কিছুটা মেজর অংশকেও যদি সরিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে এদের কোর্টে যাওয়ার রাইট আছে, এদের উকিল পাওয়া লয়ার পাওয়ার রাইটস আছে এবং এছাড়া বিভিন্ন ধর্মীয় অর্গানাইজেশন গুলো এদেরকে স্যাংচুয়ারি এদেরকে সাপোর্ট দেওয়া এদেরকে রাখা এদেরকে প্রোটেক্ট করার একটা মানসিকতা আমেরিকান সোসাইটিতে আমেরিকান কালচারে রয়েছে। তো এই কোর্ট সিস্টেমে গিয়ে এটা একটা লম্বা প্রসেস হবে, যদিও করেও আমি আমরা আমি ডক্টর নাসিরের সাথে একমত যে এটা খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না। আমরা যেটা আমি আবার ফিরে যাই যে ট্রাম্পের পার্সোনালিটির কথা, উনি অনেক কথা বলেছেন নির্বাচনের আগে এটা বলতে হয় কিন্তু উনি এমন এমন কথা বলেছেন যেগুলো একেবারে অসম্ভব করা এবং এটাও একটা ওই ধরনের একটা অসম্ভবের ব্যাপার, তবুও উনি ভোট পেয়েছেন জিতেছেন হয়তো কিছুটা তাকে করতে হবে তার কমিটমেন্ট তার প্ল্যাটফর্ম কিছুটা কিছুটা হয়তো উনি করবেন, কিন্তু উনি ওখান থেকে সরে এসে বলেছেন যারা ক্রাইম করেছে যারা জেলে আছে যারা বিভিন্ন রকম অন্যায় করেছে শুধু তাদের কি আমরা কথা বলছি, কাজেই এটার এমফেসিসটা হয়তো চেঞ্জ হতে হতে কিছুটা অল্প একটা সংখ্যকে তৈরি পরিণত হবে বলে আমার মনে হয়।
অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়ের উপর বোধহয় আমরা আলোকপাত করতে পারি, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনার চলাকালীন প্রচার অভিযান চলাকালীন যারা ভারতীয় বংশোদ্ভূত সেই সমাজের প্রতি কিন্তু বেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সে সম্পর্কে এবং তার ট্রানজিশন টিমে, তার অন্তর্বর্তী প্রশাসনের যে দুটো নাম শোনা যাচ্ছে, তার ভারতীয় বংশোদ্ভূত একজন হচ্ছেন নিকি হেলি, আরেকজন হচ্ছেন ভিনা সীমা বর্মা। তো এ সম্পর্কে ডক্টর শফিকুর রহমান আপনি যদি কিছু বলেন।
নিকি হেলি হচ্ছে আমাদের গভর্নর, আমি সাউথ ক্যারোলাইনার, উনি আমাদের গভর্নর এখানে, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, ওনার বাবার সাথেও আমার খুবই বন্ধুত্ব আছে। আমরা যেভাবে এখানে দেখছি উনি, উনি প্রথম দিকে কিন্তু গভর্নর নিকি হেলি ট্রাম্পকে অপোজ করেছিলেন,
উনি তো ক্রুজকে সমর্থন করছিলেন।
হ্যাঁ, ক্রুজকে না, উনি করেছেন
রুবিওকে।
হ্যাঁ, মারিও রুবিওকে করেছেন। করার পরে কিছুটা পরিবর্তন হয়েছে এবং রুবিও শেষের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য নিয়ে ইলেক্টেড হয়েছেন সেনেটর। কাজেই একটা আমরা যেটা দেখি, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের, আমেরিকার গণতন্ত্রের মানে সবচেয়ে সুন্দর দিক, যে আমরা ডিবেট করব, আমরা বিতর্ক হবে, আমাদের বিভিন্ন রকম মত হবে, কিন্তু যখন নির্বাচন শেষ হবে তখন একসাথে বসে আমরা একসাথে খাবো, একসাথে কথা বলবো, একসাথে পলিসি তৈরি করব, এবং এটাই হলো গণতন্ত্রের একটা সবচেয়ে বড় দিক এবং সৌন্দর্য এবং সুন্দর দিক, যেটা অনেক দেশে হয় না। এটা আমাদের দেশেও, বাংলাদেশেও হয় না, ভারতেও ওই ধরনের হয়নি, অন্যান্য দেশেও হয় না, কিন্তু আমেরিকার যে ডেমোক্রেসি, গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস।
ডক্টর আবু নাসের,
জি, উনি তো অলরেডি নিকি হেলিকে আপনার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত হিসাবে ঘোষণা করেছেন, এবং এটি একটি ক্যাবিনেট পজিশন, উনি মন্ত্রিসভার সদস্য হবেন। আর সীমা ভার্মাকে উনি হেলথ কেয়ারের দায়িত্ব দেবেন, আমার মনে হয়তো কোন একটা ক্যাবিনেট পজিশন না হলেও ডেপুটি সেক্রেটারি পজিশন হিসেবে দায়িত্ব দেবেন,
এবং
মেডিকেয়ারের প্রশাসক হিসেবে অলরেডি ঘোষণা করেছেন। জি, মেডিকেয়ার এবং মেডিকেয়ারের ডিরেক্টর প্রশাসক হিসেবে ঘোষণা করেছেন। তবে একটা হতে পারে যে যদিও উনি নির্বাচনের ঠিক সপ্তাহ দুয়েক আগে একটা ভারতীয় অভিবাসীদের বড় একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে উনি ভারতীয়দের সম্পর্কে প্রশংসাসূচক বক্তব্য রয়েছেন, তবে তার যে ইমিগ্রেশন পলিসি রয়েছে, সম্ভবত কারণ তিনি বলেছেন যে তিনি কিন্তু আপনার ওই যে শুধুমাত্র অবৈধ অভিবাসী নন, যারা বৈধভাবে অভিবাসী হয়ে দেশে আসেন, সেই সেখানকার যে সমস্ত আপনার এক্সিস্টিং যে পলিসিগুলো রয়েছে, স্পেশালি হচ্ছে স্কিলড ইমিগ্রেন্ট যে ভিসা, সেই ভিসার সংখ্যা উনি কমানোর কথা বলেছেন অথবা কড়াকড়ি করার কথা বলেছেন। দেখা যাচ্ছে যে সেই ধরনের ভিসাতে একটা বড় অংশ কিন্তু ভারতীয় প্রকৌশলীরা, বিশেষ করে কম্পিউটার প্রকৌশলীরা এদেশে আসেন। তো তিনি যদি সেই পলিসি বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু ভারতীয়দের জন্য, যারা যে সমস্ত ভারতীয় অভিবাসী হিসেবে এখানে আসতে চান, তাদের জন্য খুব একটা আশাব্যঞ্জক সংবাদ হবে না। ডক্টর শফিকুর রহমান যেরকম বারবার বলছিলেন যে ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তিনি কি বলেন এবং কি করেন সেটা সম্পর্কে তারও কোনো নিয়ন্ত্রণ নেই, এই কারণে আমরা ঠিক বলতে পারবো না যে তার তিনি শপথ নেওয়ার পরে সেটা ভারতীয় অভিবাসীদের জন্য ভালো হবে কি খারাপ হবে।
অনেক ধন্যবাদ।
এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বিজনেস কমিউনিটি যারা রয়েছে, মাইক্রোসফট এবং গুগল এবং অন্যান্য কোম্পানি যেগুলো রয়েছে, যারা ভারতীয় এবং চীন এর টেকনোলজি টেকনিক্যাল হ্যান্ডার জনগণের উপর নির্ভর করেন, ওদের প্রেশার থাকবে, ওদের লবি থাকবে, কাজে উনি কতটুকু এটা করতে পারবেন, এটা আমাদের মনে একটা সন্দেহ আছে।
অনেক ধন্যবাদ। আমি এদেশে বহুদিন আছি, আমি জানি ডক্টর শফিক রহমান আপনিও দীর্ঘদিন এখানে আছেন, ডক্টর নাসের আপনিও আছেন অনেকদিন। একটা জিনিস আমার কাছে চোখে লেগেছে, যেটা হচ্ছে যে নির্বাচনের পরপরই আমরা প্রতিবাদ বিক্ষোভ দেখেছি, যেটা আগে কখনো দেখিনি, যে কটা নির্বাচনের আগে দেখেছি নিউ ইয়র্কে বা অন্যান্য বেশ কয়েকটা শহরে হয়েছিল,
এটা একটু,
এটার উপর একটু আলোকপাত করবেন ডক্টর নাসের।
জি, এর কারণ হচ্ছে যে তিনি নির্বাচনের পূর্বে যে সমস্ত ডিভাইসটির কথাবার্তা বলেছেন, এর আগের কোন নির্বাচনে, সাম্প্রতিককালের কোন নির্বাচনের সময় কিন্তু এত ধরনের এত নেতিবাচক ক্যাম্পেইন কিন্তু কেউ করেননি। স্পেশালি উনি পুরো জাতিকে দুভাগে ভাগ করেছেন এবং তার এবং একটা উগ্র জাতীয়তাবাদী প্রচারণা চালিয়েছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন, উনি মুসলমান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলেছেন, উনি একটা পুরো হিসপ্যানিক জাতিগোষ্ঠীকে আপনার নানা ধরনের নেতিবাচক কথাবার্তা বলেছেন। এর কারণটা হচ্ছে এরকমই, কারণ সাধারণত আমেরিকাতে দেখা যায় যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, জনগণ তিনি বলেন যে তিনি আমার প্রেসিডেন্ট, কিন্তু এবার কিন্তু বলেননি। এবার এই বিক্ষোভের মূল যে আপনার মেসেজ সেটাই ছিল যে হি ইজ নট মাই প্রেসিডেন্ট। কারণ হচ্ছে যে তিনি ভীষণ নোংরা ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে তিনি যদি সত্যি সবার প্রেসিডেন্ট হতে চান, তাহলে তাকে তার এই তার কর্মকাণ্ডের মধ্য দিয়েই আমেরিকার জনগণের রেসপেক্টটা আদায় করে নিতে হবে। আদারওয়াইজ তিনি কিন্তু খুব ভালোভাবে, যদি যদি না পুরো জাতি তার পেছনে ঐক্যবদ্ধ হয়, তাহলে না হলে তার পক্ষে ভালোভাবে দেশ চালানো বেশ কঠিন হবে বলে আমার মনে হয়।
ডক্টর রহমান, আপনি যদি কিছু,
আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে হিলারি ক্লিনটনকে মিডিয়া এবং পোলিং গ্রুপগুলো এত উপরে তুলে দিয়েছিল, সাধারণ লোকের এক্সপেকটেশন ছিল যে হিলারি ক্লিনটন 85-95% হয়তো এসে যাবে বা অন্তত নির্বাচিত হবে, এটা একটা ভাব ছিল। আমরা দুদিন তিন দিন আগেও দেখেছি নির্বাচনের, তারা সবাই বলছে যে শিওর ভাবে হিলারি ক্লিনটন হয়ে যাচ্ছেন। এই যে একটা এক্সপেকটেশন, একটা আশা, একটা আকাঙ্ক্ষা সাধারণ অনেক লোকের ভেতরে ছিল, ওটা যখন হয়নি তখন তারা ফ্রাস্ট্রেশন লেভেলটা এত হাই হয়ে গেছে যে এটা প্রোটেস্টের ধরনের সোশিওলজিক্যাল কারণে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে যখন মানুষ ডিসঅ্যাপয়েন্টেড থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, তখন এটা এক্সপ্রেস করার একটা ফর্ম তারা খুঁজে বের করতে চায়, এবং সেটার একটা বড় কারণ হয়েছে এই প্রোটেস্ট। এবং এটাও আবার আমি বলবো যে গণতন্ত্রের একটা অন্য মানে অত্যন্ত সুন্দর মূল্যবান দিক যে তারা প্রোটেস্ট করতে পারছে এবং কোনো বাধা ছাড়া, কোনো ই ছাড়া তাদের মনের কথা, তাদের ফ্রাস্ট্রেশনের কথা শেয়ার করতে পারছে।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে আর সময় নেই, শেষ করতে হচ্ছে আমাদের অনুষ্ঠান। ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর শ্রোতারা, আশা করি আপনাদের যেসব প্রশ্ন ছিল সেগুলোর উত্তর পেয়েছেন। তাহলে এখানে শেষ করতে হচ্ছে, শুভরাত্রি।